সকল শ্রোতা বন্ধুকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকে জীবনবাণী অনুষ্ঠান শুরু করছি। প্রিয় ভাই ও বোন, জাগতিকভাবে একটা শিশু নির্ভর করে তার পিতামাতার উপর। পিতামাতা তাকে বড় হতে সাহায্য করেন, ঠিক তেমনিভাবে পিতা ঈশ্বর আমাদের দিকে দুহাত বাড়িয়ে রয়েছেন, যেন আমরা কেবলমাত্র তাঁরই উপর নির্ভর করে আত্মিক জীবনে সত্যের নতুনতায় বৃদ্ধি লাভ করতে পারি। প্রিয় বন্ধু, এই জগতে চলতে গেলে আপনি কার উপর নির্ভর করবেন, জগতের না ঈশ্বরের? সিদ্ধান্ত আপনার। তাহলে শুনুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর অনুষ্ঠানে আমরা মহান মেষপালকের বিষয় আলোচনা করতে বসে মেষ ও মেষপালের বিষয় অনেক কথা শুনেছি গত অনুষ্ঠানে। আবার মেষপালকের হাতের অস্ত্র প্রায় আড়াই ফুট লম্বা শক্ত লাঠি আর একটা লম্বা মাথায় হুকের মতো যষ্টির কথা শুনেছি। এছাড়া জলের জায়গা, ছোট ব্যাগ এসবই তাঁর সাথে থাকে। মেষ চড়ানো মানে এক জায়গায় একই মাঠে দিনের পর দিন মেষ চড়ায় না, কিন্তু প্রতিদিন নতুন চরানি এবং চরানির খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। গত অনুষ্ঠানে আমি গীতসংহিতা 23 গীতের 1-4 পদ পর্যন্ত আলোচনা করেছি। আজকের 5 পদ আলোচনা করব। লেখা আছে, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেয়ে ছয়া থাকো, তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ, আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে। আসুন এইখান থেকে আলোচনা করতে যাবার আগে ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই।
প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার দয়া অনুগ্রহের জন্য কৃতজ্ঞ হই। আজকের এই সুন্দর সময় তুমি আমাদেরকে তোমার চরণতলে এনেছ, যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে আমরা তোমার নিগুঢ় বিষয় সকল জানতে পারি। তুমি আমাদের অযোগ্যতা অপরাধ ক্ষমা করো, তোমার পবিত্র আত্মার চালনায় আমাদেরকে রাখো, তোমার আবেশে থাকতে সাহায্য করো, তোমার শান্তি আনন্দ দ্বারা আমাদেরকে ঘিরে রাখো, অযোগ্যতা সকল ক্ষমা করো। ধন্যবাদ গৌরব মহিমা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা যীশুর নামে চাই, আমেন।
প্রিয় বন্ধু, আপনি জীবন বাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি 23 গীত তার 5 পদ পাঠ করেছি। এই পদটা পড়লেই আমাদের মনে হয় আনন্দ ও আশার বাণী শুনছি, আর ঠিক তাই। এই পদের মধ্যে আছে আশীর্বাদ, ফললাভ ও পূর্ণতা। প্রথমেই মেজের কথা আছে। বর্তমান জগতে বিশ্বাসী ভাই বোনদের সামনে মেজের কথা বললেই একটা মেজ চোখের সামনে ভেসে ওঠে, প্রভুর মেজ। প্রধান আসনে প্রভু এবং ভক্তেরা চতুষ্পার্শ্বে বসে। দাউদ যখন গীত লিখছিলেন তখন কার চিন্তাধারায় এটা ছিল? বস্তুগত আশীর্বাদ। আমরা বাস্তবে মেষ পালনের ক্ষেত্রে কি হয়, কেমন হয় এই বিষয়ে একটু দেখব। কেন দাউদ ছিলেন প্রকৃত মেষপালক, বাল্যকাল ও কৈশোর এমনকি যৌবনে কিছু সময় মেষপাল চড়িয়ে কেটেছে, সুতরাং মেষ চড়ানোর কলাকৌশলে পারদর্শী ছিলেন। এর আগের আলোচনায় আমি বলেছিলাম যে ওই সকল অঞ্চলে গ্রীষ্মকালে মেষপালকেরা তাদের মেষ নিয়ে পর্বতের উপরে চলে যায়, সাধারণত মালভূমি অঞ্চল বেছে নেয়। জগতের কতকগুলো অঞ্চল মেষ পালনের জন্য উত্তম স্থান। আর আমরা দেখি যেসব অঞ্চলে মালভূমিতে মেষ পালন হয় সেগুলিতে বলা হয় মেজ, বা স্পেনীয় ভাষায় এর অর্থ মেজ। আফ্রিকার ভাষায় বলা হয়, যার অর্থ মেজ বলা হয়, এবং আমরা দেখি যে এগুলি খুবই বিখ্যাত। দাউদ যে মেজের কথা বলছেন সেটা আসলে গ্রীষ্মকালের মেষ চড়াবার মালভূমি। অনেক সময় ওইসব মালভূমিতে ওঠা খুবই কষ্টকর হয়, তবু পাকা অভিজ্ঞ মেষপালকেরা তাদের মেষেদের ওই অঞ্চলে চড়াবার জন্য নিয়ে যায়। মেষদের ওই অঞ্চলে চড়াবার জন্য নিয়ে যাবার বহু পূর্বেই, অর্থাৎ শীতের শেষে, মেষপালক গিয়ে সকল ব্যবস্থা করেন, উত্তম চরানি স্থান খুঁজে বার করেন। এরপর দেখেন যে কচি কচি ঘাসের মধ্যে বা আশেপাশে কোন রকম বিষাক্ত গাছ আগাছা জন্মাচ্ছে কিনা, কেননা চড়াবার সময় কি জানে এক আধ মুঠো এ গাছ মেষেরা খেয়ে নিতে পারে, তাতে অসুস্থতা কেবল নয় মেষেদের মৃত্যু হতে পারে। তারপর চারণভূমির একধারে নিরাপদ জায়গায় মেষদের রাখবার জন্য এবং নিজেদের থাকবার জন্য উপযুক্ত জায়গা ও কুটির প্রস্তুত করতে হয়। এরপর মেষপাল নিয়ে যাবার কয়েকদিন আগে লবণ ও প্রয়োজনীয় ওষুধপত্র সেখানে পাঠানো হয়। তারপর মেষপালক যখন তার মেষপাল নিয়ে সাবধানে পর্বতের গা বেয়ে উঠে গিয়ে পৌঁছায়, মেষেরা দেখে তাদের সামনে মেজের উপরে সুন্দর সবুজ চরানি। আর কি চাই! দাউদের কবি চোখে ওই দৃশ্য ফুটে উঠেছে। ঈশ্বর নির্মিত মেজের উপর তাঁর মেষেদের জন্য উপাদেয় উপযুক্ত খাদ্য প্রস্তুত। মেষ চড়ানোর পূর্ব হতে মেজ প্রস্তুত রাখা সত্ত্বেও মেষপালক যখন পর্বতের গা ঘেঁষে সরু পথ দিয়ে ধীরে ধীরে মেষদের সেই মেজের দিকে এগিয়ে নিয়ে যায়, তখন অভিজ্ঞ মেষপালক ঈগলের দৃষ্টিতে দেখতে থাকেন কোন জায়গায় কোন প্রকার বিষাক্ত আগাছা আছে কিনা। খ্রিস্টীয় জীবনও মেষেদের সঙ্গে তুলনীয়। আমরাও অনেক কিছু আস্বাদন করে দেখতে চাই, ভাবি এটা করি ওটা করি, দেখি না কেমনটা হয়, খুব বেশি কিছু হবার আগে সাবধান হয়ে যাব, অনেক কিছু বিপজ্জনক জেনেও সেই বিষয়ে হালকাভাবে নিয়ে থাকি। আজকাল কাগজে মাঝে মাঝে শোনা যায় ছোট ছেলেরা বিস্ফোরক বস্তু কুড়িয়ে পেয়ে খেলা করতে করতে সেটা ফেটে গেছে। যারা বিশ্বাসী তারা কিন্তু একটা বিষয় জানেন, যে আমাদের মহান মেষপালক আমাদের আগে আগে পথ দেখিয়ে গেছেন, তাঁর মেষেদের বিপদ হতে রক্ষা পাওয়ার ব্যবস্থা তিনি করেছেন। একটা আমরা উদাহরণ দেখতে পাই সুন্দর লোকলিখিত সুসমাচারের 22 অধ্যায় 31 এবং 32 পদে। যীশু পিতরকে বলছেন, শিমন শিমন দেখো, গোমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদিওকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি যেন তোমার বিশ্বাসের লোপ না হয়। সুতরাং আজকের দিনেও মনে রাখতে হবে যে আমাদের মহান পালক সদা সর্বদা আমাদের প্রতি তাঁর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, আর তিনি সর্বদা বিনতি করছেন যেন আমরা মৃত্যু মুখে না পড়ি। দাউদ বলেছেন শত্রুগণের সাক্ষাতে, মেষেদের শত্রু কারা? গ্রীষ্মকালে যখন ওই উঁচু মালভূমির উপরে তৃণক্ষেত্রে মেষেদের চড়াতে নিয়ে যায়, সেই সময় বিভিন্ন প্রকার বন্য পশু যেমন নেকড়েবাঘ, সিংহ, ভাল্লুক, চিতা এবং বাঘ জাতীয় ছোট হিংস্র পশু মেষদের ধরবার জন্য ঘুরে বেড়ায়। কিন্তু অভিজ্ঞ মেষপালক ওই সকল পশু মেষদের আক্রমণ করতে আসলে তাদের বধ করে। ওইসব বন্য পশুরা খুব চালাক, তারা সরাসরি আক্রমণ করে না, কিন্তু সুযোগ পেলে হঠাৎ মেষেদের ভয় দেখায়, আর মেষেরা ভয় ছুটোছুটি আরম্ভ করলে এক আত্মা মেষ পড়ে গিয়ে জখম হয়, আর ওই বন্য পশুরা তাদের উপরে চড়াও হয়। কিন্তু মহান অভিজ্ঞ মেষপালক ওই বন্যজন্তুর উপরে ঝাঁপিয়ে পড়ে বধ করে। বর্তমান সমাজে কিছু মানুষ আছেন যারা বলেন যে শয়তানে আমাদের বিশ্বাস নেই, ওসব কিছু না, শয়তান বলে কিছু নেই। চেয়ে দেখুন না জগতের দিকে, মানুষ সমাজের দিকে, কত শত পুরুষ ও নারী শয়তানের শিকার হচ্ছে, জীবনটা ছারখার হয়ে যাচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, সমাজ রসাতলে তলিয়ে যাচ্ছে। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। গ্রীষ্মকালে নানা প্রকার মাছির উৎপাত হয়, আর এর মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে যে এক ধরনের মাছি এরা করে কি, মেষের নাকের কাছে ঘুরতে থাকে এবং সুযোগ পেলেই নাকের মধ্যে ভিজে ও স্যাঁতস্যাঁতে জায়গায় ডিম পেড়ে দেয়। ডিম ফুটে ছোট ছোট পোকা গুটি পোকার মতন বার হয়, তারা ক্রমশ নাকের ভিতর দিয়ে মাথায় গিয়ে পৌঁছায়। মেষ অস্থির হয়ে মাথা ঠোকে, মাথা মাটিতে ঘষে ছোটছুটি করে, পোকাগুলো মাংসের মধ্যে প্রবেশের চেষ্টা করে। এইসব মাছির হাত থেকে মেষকে রক্ষা করবার জন্য মেষপালকের এক প্রকার ওষুধ তেল প্রস্তুত করে রাখে, এবং যখনই লক্ষ্য করে মাছির উৎপাত হচ্ছে, মেষের মাথায় তেল মাখিয়ে দেয়, আর এই তেল প্রায় প্রতিদিনই দেয় যেন মাছি কাছে না আসে। আত্মিক দিক থেকে দেখলে তেল হল পবিত্র আত্মার প্রতীক, সুতরাং আমরা সেই তেলের অভিষেক চাই যেন মস্তক তৈলে সিক্ত হয়। আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে, এ হচ্ছে আনন্দের চিহ্ন। যোহন্নলিখিত সুসমাচারের দশের অধ্যায় দশ পদে যিশু বলেছেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায়, উপচয় পায়। প্রভু চান আমাদের আনন্দ পরিপূর্ণ হোক। একটা ছোট্ট মেয়ে বলছে, প্রভু আমার পাত্র একদম ভরে দাও, কিন্তু আমি তো বেশি ধরে রাখতে পারবো না, পাত্র ভরে উপচে পড়বে। আমাদের খ্রিস্টীয় জীবন ওইরকম হওয়া উচিত, প্রভুর আনন্দতে উপচে পড়বে। ফিলিপিও তার চারের অধ্যায় চার পদে সাধু পৌল বলছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তেইশের গীতের ছয় পদে গীতিকার বলছেন, কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদায় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করব। তেইশের গীতের ছয় পদ মেষের গানের শেষ পর্যায়ে, আমাদের মহান মেষপালক আমাদের তৃণভূষিত চরণী থেকে পিতার গৃহপ্রাঙ্গণে মেষের খোঁয়াড়ে নিয়ে এসেছেন। মহান মেষপালকের মেষ চরানির শেষে নিজ আশ্রয়ে ফিরে এসেছে। এখন সে নিশ্চিন্ত, যাই হোক না কেন, যে কোনো বিপদ হোক না কেন, যা কিছু প্রয়োজন হোক না কেন, মেষ তার পালকের আশ্রয় স্থান পেয়েছে। মেষের মুখ দিয়েই শুনছি সে স্বীকার করছে তার পালক অভিজ্ঞ, সমব্যথী, বুদ্ধিমান, আর তো কিছুই চাই না। কেন, সে দুটি বিষয়ে অভিজ্ঞতা লাভ করেছে, প্রথম মঙ্গল, দ্বিতীয় অনুগ্রহ। সে সাহসের সাথে বুক ফুলিয়ে একথা ঘোষণা করছে। এখন আমাদের নিজেদের জীবন দিয়ে চিন্তা করুন, যখন শরীর ভেঙে পড়ে, আত্মীয় বন্ধু প্রিয়জন ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, যখন জীবন সাথে বিদায় নেয়, প্রিয়জন যন্ত্রণায় রোগে ছটফট করে, চাকুরি যায়, অনাটন আসে, সন্তানেরা পাশ করতে পারে না, মেয়েদের বিবাহ দিতে পারেন না, আপনি কি বলেন? আপনি কি বলবেন হঠাৎ কোনো কারণবশত আপনার বন্ধু কথা বন্ধ করে দিল, আপনার বিরুদ্ধাচরণ করতে লাগল? প্রিয় বন্ধু, আপনার মনে স্থিরতা কি থাকবে আপনার নিজের জীবনের জন্য? বলতে কি পারবেন আমার পালক আমাকে ছেড়ে যাননি, আমাকে ভুলে যাননি? এই সকল মুহূর্তগুলো আমাদের পরীক্ষা, আমরা আমাদের পালকের উপরে কতটা নির্ভর করছি, কতটা আস্থা রেখেছি। অনন্ত প্রেমের অধিকারী ঈশ্বর সদাপ্রভু, অসীম তার ধৈর্য, অদ্ভুত তার পরিকল্পনা। সুতরাং আমার মতো অল্পবুদ্ধির মানুষ তার মহিমা বুঝতে পারি না, তবে এইটুকু বুঝি তার প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি আমার জন্য এই, আমি তোমাকে কখনো ছাড়ব না, কখনো পরিত্যাগ করব না। এটাই আমার জীবনের জন্য আমার প্রভুর মঙ্গল দয়া, আমার বিশ্বাসের বুনিয়াদ, আস্থার প্রস্তর। আমি তাকে ভালোবাসি কেন, তিনিই আমাকে ভালোবেসেছেন। যিশাইয় তার 52 অধ্যায় 7 পদে ভাববাদী বলেছেন, আহা পর্বতগণের উপরে তাহারি চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে। কখনো কখনো নিজেদের প্রশ্ন করা উচিত, আমি জীবনে শান্তি রেখেছি অথবা বিশৃঙ্খলা? আমার জীবনে কি ক্ষমা আছে অথবা তিক্ততা? আমার জীবনে কি পরিতৃপ্তি আছে অথবা দ্বন্দ্ব? আমার জীবন কি ফুলের মতো আনন্দে ভরা অথবা হতাশা? আমার জীবনে কি ভালোবাসা আছে অথবা ঘৃণা? সত্যি ঈশ্বরের সন্তান যারা, তারা পিতার গৃহে ফিরে যাবার সময় লজ্জা রেখে যায় না, কেননা মহান মেষপালক তাদের রক্ষণাবেক্ষণ করছে, পরিতৃপ্ত করছে, বিশ্রাম দিয়েছে, তাদের জীবনে সদাই আনন্দ। আজকের দিনে আমাদের মধ্যে প্রকৃত ভালোবাসার অভাব, যার জন্য আমাদের মণ্ডলীগুলি নিরস কদুষ্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মানুষ শান্তি আনন্দ প্রেম পেতে আসে, কিন্তু শূন্য ফিরে যায়। কিন্তু পুরুষ অথবা স্ত্রী যারা মঙ্গল ও দয়ার অধিকারী হয়েছে, তারা অপরকেও মঙ্গল ও দয়া বিতরণ করবে। সুন্দর সুস্থ সবল মেষপাল দেখে যেমন মেষপালকের আনন্দ হয়, গৌরব বোধ করে, তেমনি সুন্দর সুস্থ সবল মণ্ডলী ঈশ্বরে গৌরবের বিষয়। আমরা ভুলে যাই যে আমাদের মেষপালক আমাদের মধ্যে দিয়ে তৃপ্তি পেতে চান, আর আমি সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করিব। আগে যেমন বললাম, সুস্থ সবল ও লাভজনক মেষকে মেষপালক যেমন নিজের কাছে রাখতে চান, তেমনি পরিতৃপ্ত মেষ তার পালককে ত্যাগ না করে তাঁর বাথানে থাকতে চায়। সদাপ্রভু গৃহ বলতে সদাপ্রভুর খোঁয়ার, সদা আনন্দ, সদা মুখ কে না চায়? কিন্তু কে পায় যে মহান মেষপালকের খোঁয়ারের মেষ, যে উত্তম চরানিতে চারণ করে, নির্মল ও শান্ত জল পান করে, সুন্দর স্থানে বিশ্রাম করে, যার মস্তক দিন প্রতিদিন তৈলে সিক্ত করা হয়, যার পানপাত্র সর্বদা ভরা, সর্বোপরি যে মঙ্গল ও দয়া লাভ করেছে, প্রভুর পরিবারে স্থান লাভ করেছে। ধন্য সেই মেষ যে এমন পালক পেয়েছে, আর ধন্য সেই পালক যিনি মহান পালক রূপে আখ্যাত হয়েছেন। প্রিয় বন্ধু, আমরা গীতসংগীতার 23-এর গীত নিয়ে আলোচনা করলাম, এখন আমরা 24-এর গীতে আসব। 23-এর গীতের শেষ অংশ আলোচনা শেষ করেছি, এখন 24-এর গীতে দেখব প্রধান মেষপালককে। এর আগে আমরা দেখেছি মহান মেষপালককে। গীত 24-এ প্রধান মেষপালকের আগমনের বিষয় বলে। গীতটি দাউদেরই রচনা। কথিত আছে, রাজা দাউদ যখন ওবেদ ইদোমের বাড়ি থেকে ঈশ্বরের সিন্ধুক দাউদনগরে আনছিলেন, তখন এই গীতটি তারা গান করেছিলেন। অনেকটা কীর্তন ঢঙে গানটি গাওয়া হয়েছিল, আর গানের সঙ্গে দেবদারু কাঠের তৈরি বাদ্যযন্ত্র, বীণা, নেবল, তবল ইত্যাদি বাজানো হয়েছিল। আমরা এই গীতটাকে মোটামুটি দুভাগে ভাগ করতে পারি। এক হল রাজার সহচরদের কথা, 24:1-6 পদে, এবং দ্বিতীয়ত রাজার রাজ্য স্থাপন, 24:7-10 পদ। মনে হয় আমরা যদি দাউদের সময়ের গান নিজ কানে শুনতে পেতাম, আরও কত আনন্দ হতো, তাই নয় কি? বাইবেলে পুরাতন নিয়মে দ্বিতীয় সমুয়েল তার 6:12-23 পদে এই সময়কার ঘটনার বিষয় ব্যক্ত করে। ওই গান এতই জমে উঠেছিল যে রাজা দাউদ সবকিছু ভুলে ওই গানের সাথে নাচতে শুরু করেছিলেন, যা দেখে তাঁর এক স্ত্রী মিখল, অর্থাৎ সেই শৌলের কন্যা, দাউদকে খুব বকে দিয়েছিলেন, তুমি না রাজা, আর প্রজাদের সামনে ওইভাবে নাচ করছ? দাউদ অবশ্য উত্তর দিয়েছিলেন, আমি আমার ঈশ্বর সদাপ্রভুর সামনে নেচেছি, লজ্জার কি আছে? রাজার সহচর যারা রাজার সাথে রাজ্যে প্রবেশ করেছে, মিছিলের গানের ধোয়া 24:1-2 পদে, পৃথিবী ও তার সমস্ত বস্তু সদাপ্রভুরই, জগৎ ও তন্নিবাসীগণ তাঁহারই, কেন তিনি সমুদ্রগণের উপরে তাহা স্থাপন করিয়াছেন, নদীগণের উপরে তাহা দৃঢ় করিয়া রাখিয়াছেন। কথা হচ্ছে কি, এই পৃথিবী সদাপ্রভুর, দাউদ তাকে আবার সৃষ্টিকর্তা বলে ঘোষণা করছেন। পৃথিবী তাঁর সকল দাবি তাঁর। এই পৃথিবী কোনো রাজা বা কোনো প্রেসিডেন্টের নয়, তা সে সম্রাট হোক, মহাবীর যোদ্ধা হোক, অথবা বিরাট রাজনীতিজ্ঞ হোক, পৃথিবী তাদের বা তাঁর নয়, কিন্তু ঈশ্বরের। এই পৃথিবী কোনো গণতন্ত্রবাদী নয়, সাধারণতন্ত্রের নয়, অথবা কোনো প্রজাতন্ত্রের নয়, এ পৃথিবী ঈশ্বর সদাপ্রভুর। এ পৃথিবী কোনো মানুষের নয়, কিন্তু ঈশ্বরের সৃষ্ট। পৃথিবী বলতে মহাসমুদ্র, সমুদ্র, ভূমি, পর্বত, নদী, খাল, বিল, গাছপালা, মানুষ, পশু পাখি, মাছ, এমনকি ক্ষুদ্রতম প্রাণী, সকল কিছু ঈশ্বরের। আর এই পৃথিবীকে তিনি স্থাপন করলেন সমুদ্রের উপরে, মহাজলধির উপরে। আদিপুস্তক তার 1:9-10 পদে আমরা তাই দেখতে পাই। এরপরে আমরা 24:3 পদে দেখি, কে সদাপ্রভুর পর্বতে উঠিবে, কে তাঁহার পবিত্র স্থানে দণ্ডায়মান হইবে। প্রথমে ঘোষণা করা হয়েছে যে এই পৃথিবী সদাপ্রভুর, কেননা তিনি সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন উঠেছে, কে এই পৃথিবী শাসন করবে বা কে রাজত্ব করবে? আপনার কি মনে হয় প্রশ্নের উত্তরটা কি খুব কঠিন? আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, না খুব সহজ, যে উপযুক্ত যে যোগ্য সেই রাজা হয়ে রাজত্ব করবে। আবার যোগ্য বলতে গেলে দেখতে হবে তার মধ্যে রাজার গুণাবলী আছে কিনা। আর পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত প্রতি কোণে কোণে প্রতি জনে জনে পরীক্ষা করে দেখা গেল একজনও নেই। রোমিও তার তিনের অধ্যায় আমরা দেখতে পাই, ধার্মিক কেহ নাই, বুঝি এমন কেহ নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহ নাই। বারো পদে লেখা আছে, সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। ধার্মিক ঈশ্বরের সৃষ্ট পৃথিবী অধার্মিক কি করে সাধন করবে? আর শেষে একজনকেই পাওয়া গেল, তিনি ঈশ্বরেরই সেই মেষশাবক, যিনি যোগ্য, তিনি রাজত্ব করবেন। আমরা দানিয়েল ভাববাদী পুস্তক তার সাতের অধ্যায় ১৩ থেকে ১৪ পদে একটা দর্শনের বিষয় শুনি। আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশে মেঘ সহকারে মনুষ্যপুত্র ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনে বৃদ্ধের নিকটে উপস্থিত হইলেন, তাঁহার সম্মুখে আনীত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব মহিমা রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে, তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। আবার যদি মতিলিখিত সুসমাচারের ২৫ অধ্যায় ৩১ পদ দেখি, সেখানে লেখা আছে, আর যখন মনুষ্যপুত্র সমুদয় দূত সঙ্গে করিয়া আপন প্রতাপে আসিবেন, তখন তিনি নিজ প্রতাপের সিংহাসনে বসিবেন। আবার আমরা যদি প্রকাশিত বাক্য তার ৫ অধ্যায় ১ থেকে ১০ পদ পাঠ করি, দেখব সেখানে ঈশ্বরের মেষশাবকের স্বর্গীয় মহিমা বিষয় উল্লেখিত আছে। দাউদ তাঁর গীতে ওই বিষয় বলেছেন, একক সঙ্গীতে উত্তর, যাহার অঞ্জলি নির্দোষ, অন্তঃকরণ বিমল, যে অলিকতার দিকে প্রাণ উত্তোলন করে নাই, ছলভাবে শপথ করে নাই। পবিত্র রাজার পবিত্র পুরীর যে পর্বত, সেখানে কার প্রবেশাধিকার আছে? এবং যে গুণ আমরা দেখতে পাই, লেখা আছে, আমি যদি আমাকে পরীক্ষা করে দেখতে পাচ্ছি, আমি তো কোনো মতেই সেখানে উঠতে দূরের কথা, পর্বতে পা রাখতেই পারব না। তবে কি ওই পরম স্থান দেখার আশা আমার নির্মূল হল? না, তা নয়। এক প্রতিশ্রুতি পত্র আমার আছে, তাতে বলা হয়েছে যে আমি সেখানে প্রবেশ করতে পারব, সেই পর্বতে উঠতে পারব, কেননা আমি খ্রিস্টেতে আছি। আমি খ্রিস্টে, সুতরাং রাজার সেবক, রাজার দাস, রাজার কাছে যাবার অধিকার পাব, কারণ তিনি তো প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাকে সেই অনুগ্রহ সিংহাসনের সামনে উপস্থিত করবেন। আমি তাকে আমার মুক্তিদাতা রূপে স্বীকার করেছি, আমার মুক্তিদাতা রূপে স্বীকার করেছি, আমার সকল ভার তার উপরে অর্পণ করেছি। ২৪ অধ্যায় ৫ এবং ৬ পদে দেখি যে এই গান গাইতে গাইতে মিছিল জিরুসালামের নগরদ্বারে এসে পৌঁছালো। সামনে জিরুসালামের দ্বার যেন তাদের চোখে নিচু মনে হচ্ছে। মহান ও মহাপরাক্রমী ঈশ্বরের সিন্ধুক প্রবেশ করবে দ্বার, আরো উঁচু হওয়া প্রয়োজন। প্রভু যীশুকে আমরা হৃদয়ে আহ্বান করি, কিন্তু হৃদয়ে দ্বার সম্পূর্ণ উন্মুক্ত করতে চাই না, উঁচু করতে চাই না। আবার অনেকে বন্ধ রেখে বলি, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। আমরা দেখি পরম গীতে ৫ অধ্যায় ৬ পদে সেই বিষয় বলা হয়েছে। ২৪ অধ্যায় ৭ পদে আমরা যখন আসি, তখন আমরা বিশেষ করে এই অংশে দেখি যে যিশাইও একইভাবে ঈশ্বরের অন্বেষণকারী জাতির কথা বলেছেন, কিন্তু দাউদের গীত সেই জাতির রাজার প্রবেশ বিষয় নিয়ে। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানে নাই, কেন যদি জানতেন তবে প্রতাপে প্রভুকে ক্রুশে দিতেন না, সাধু পৌল সে কথা বলেছেন। এবারে আমরা দেখব বিশেষ করে ২৪ অধ্যায় ১০ পদে, আর দাঁড়িরা প্রশ্ন করল সেই প্রতাপের রাজা কে। ওই প্রশ্নের উত্তরে মিছিলের জনতা ও সেই সঙ্গে সমস্ত বাদ্যযন্ত্র, নেবল, তবল, বীণা, বংশী, জয়শৃঙ্গ, করতাল উচ্চতালে উত্তর দিল, বাহিনীগণে সদাপ্রভু, তিনি প্রতাপের রাজা। আমরা এই প্রতাপের রাজা বিষয় নিয়ে একটু চিন্তা করি। ৫০ গীতে ৩ পদে লেখা আছে, আমাদের ঈশ্বর আসিবেন, নীরব থাকিবেন না, তাহার অগ্রে অগ্নি গ্রাস করিবে, তাহার চারিদিকে অত্যন্ত ঝড় বহিবে। প্রভু যীশুর দ্বিতীয় আগমন, আবার প্রেরিত তার ১ অধ্যায় ১১ পদে লেখা আছে, আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়াছ কেন? এই যীশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেরূপ স্বর্গে গমন করে দেখিলে সেইরূপে উনি আগমন করিবেন। গীত ২৪ দুটি ঘটনা প্রকাশ করছে। প্রথমত প্রভু যীশু পুনরুত্থানের পর যখন স্বর্গে প্রবেশ করছেন, দ্বিতীয়ত তাঁর দ্বিতীয় আগমন যখন তিনি মহাতুরিদ্বনি ও দুর্দল নিয়ে পৃথিবীতে আসবেন রাজারূপে। হে পুরোদ্ধার সকল মস্তক তুলো, হে চিরন্তন কবট সকল উত্থিত হও। আমরা দেখি আমাদের সব থেকে বড় দরজা বুলান দরজা, এ বিশাল ওই দরজা, কিন্তু যীশু রাজার জন্য আরো আরো বড় বিশাল দরজার প্রয়োজন। তিনি তার অগ্নিময় রথ সহ প্রবেশ করবেন, তার চারপাশে দুর্দল থাকবে। দারিদ্রের প্রশ্ন, তিনি কে? কেন পৃথিবী তাকে চেনে না, তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু চব্বিশের গীত তার পরিচয় দিয়েছে, তাকে পরিচিত করে দিচ্ছে। আজ তিনি পৃথিবীতে নেই, স্বর্গের রাজার দক্ষিণে বসে আছেন, নির্দেশের অপেক্ষা করছেন, যাও রাজ্য গ্রহণ করো। যুদ্ধবীর রাজা, অন্ধকারের অধিপতির সঙ্গে যার যুদ্ধ আসন্ন, স্বর্গীয় মিছিলের সঙ্গীত ধ্বনি যে কোনো মুহূর্তে শোনা যাবে, মহাতুরিধ্বনি হতে দেরি নেই, কবি বলেছেন গানের শেষে শেলা। প্রিয় বন্ধু, চিন্তা করে দেখুন, একটু চিন্তা করো, নতুন সুরে নতুন স্বরে আবার গান গাইতে হবে, প্রশংসা গান, রাজাদের রাজা, প্রভুদের প্রভুর প্রশংসা গান। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি এই সুন্দর সময় সুযোগের জন্য এবং তোমার জীবন্ত বাক্যের জন্য। তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে দেখালে এবং অনুভব করতে সাহায্য করলে যে কার্য তুমি সমাধা করেছ, তাতে আমরা যেন বিশ্বাসে অগ্রসর হই। আমাদের হৃদয়কে তুমি উত্তোলিত করো এবং তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার উপরে আস্থা রাখতে সমর্থ হই। আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। যিশুর নামে প্রার্থনা চাই, আমিন।
পিতা কুমারী মেরি মাতা, বিক্রমশালী ঈশ্বর তুমি, তুমি সনাতন পিতা, জোসেফ তব আলোক পিতা কুমারী মেরি মাতা, তুমি যীশু খ্রিস্ট, তুমি যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী পদপীঠ, স্বর্গ তোমার সিংহাসন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনে বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্র লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433-497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438-0045। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
প্রকাশিত প্রকাশিত কাঠের ক্রুশে দণ্ডিতে প্রাণ, রক্ত মাংসে অবনীত, তুমি যীশু খ্রিস্ট, তুমি যীশু খ্রিস্ট, তুমি যীশু খ্রিস্ট, বিক্রমশালী ঈশ্বর তুমি, তুমি সনাতন জোসেফ তব আলোক পিতা কুমারী।
খ্রিস্ট, তুমি যীশু খ্রিস্ট।